ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের সূচনা হয়েছে, সেই উপলক্ষে রয়েছে আমাদের আজকের অধিবেশনে বিভিন্ন পরিবেশনা। সবার শোনার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং একথাও বলে রাখছি, গোটা অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে পৌঁছেছেন। তারা এর আগেই চীনকে সতর্ক করে দেন যে বাইডেন প্রশাসন ওই অঞ্চলে চীনের চাপ প্রয়োগ এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতোসো মোটেগি এবং প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশির সঙ্গে যৌথ 2+2 আলোচনা শেষ করে দিনে আরও আগের দিকে তারা টোকিও ত্যাগ করেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল চীনের ক্রমবর্ধমান আধিপত্য এবং উত্তর কোরিয়ার বৈরিতার মুখে প্রশান্ত মহাসাগরের উভয় পারের সহযোগিতা নিশ্চিত করা। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ব্লিংকেন প্রতিশ্রুতি দেন যে চীন তার সুবিধা অর্জনের জন্য চাপ প্রয়োগ এবং আগ্রাসী নীতি ব্যবহার করলে বাইডেন প্রশাসন প্রয়োজন বোধে পাল্টা ব্যবস্থা নেবে। তার এবং মোটেগির মধ্যে পৃথক এক বৈঠকের আগে দেয়া এক মন্তব্যে ব্লিংকেন বলেন যে ওয়াশিংটন ও টোকিও গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনে বিশ্বাস করে, তবে বলেন ওই অঞ্চলে ওই মূল্যবোধগুলো হুমকির সম্মুখীন, সেটা বর্মাই হোক কিংবা চীনে। তিনি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গটিও তুলে ধরেন। মোটেগি পরে বলেন যে তিনি এবং তার আমেরিকান সহপক্ষ উভয়ই পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের নিজের অবস্থান পরিবর্তনের প্রচেষ্টার বিরোধী। ওই অঞ্চলে চীন আগ্রাসীভাবে তার সামরিক অবস্থান বৃদ্ধি করেছে এবং অঞ্চলের অনেকটা অংশ জুড়ে তার অধিকার দাবি করছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিজান সংবাদদাতাদের বলেছেন যে যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীর লক্ষ্য তৃতীয় পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ করা উচিত নয়। তিনি দুপক্ষকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্য ও সহযোগিতায় অবদান রাখতে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম ভার্চুয়াল বৈঠকটি ২২ এপ্রিল হতে পারে, কারণ তখন ধরিত্রী দিবস উপলক্ষে বাইডেন ওয়াশিংটনে বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক শীর্ষ বৈঠক আয়োজন করছেন। এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে বিশ্বের নেতাদের একত্রিত করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করা। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করাটাকে বাইডেন এরই মধ্যে তাঁর পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান বলে বর্ণনা করেছেন। গতকাল যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেন, আমাদের যেখানে স্বার্থ রয়েছে সেখানে আমরা চীনের সঙ্গে সহযোগিতা করব। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীন হচ্ছে বিশ্বে কার্বন নিষ্ক্রমণকারী সবচাইতে বড় দেশ। চীন বিশ্বের ৩০% কার্বন নিষ্ক্রমণ করে থাকে এবং ২০৬০ সালের আগে কার্বন নিষ্ক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে তাদের লক্ষ্য ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের স্থান হচ্ছে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় ১৫% কার্বন নিষ্ক্রমণ ঘটিয়ে থাকে এবং ২০৫০ সালের মধ্যে এই নিষ্ক্রমণ শূন্যে নামিয়ে আনতে চায়। যুক্তরাষ্ট্র এবং চীনা কর্মকর্তাদের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আলাস্কার অ্যাঙ্কারেজে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং প্রধান কূটনীতিক ইয়াং জিএচির বৈঠক হবার কথা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে ১০ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
মুজিব চিরন্তন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে বুধবার ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। প্রতিপাদ্যে উদ্বোধনী অধিবেশনে দেশি বিদেশি কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সহ সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সেলিহ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট ও কানাডা এবং জাপানের প্রধানমন্ত্রীর ভিডিও বার্তাও প্রদর্শন করা হয় ওই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমানে তার সরকারের নানা ধরনের উন্নয়নের কথা তুলে ধরেন।
জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, যখন বাংলাদেশের বিশ্বের বুকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। তারা নানা অপতৎপরতার মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর শুভ জন্মদিনে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন অগ্রগতির পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যাই।
বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার ভাষণে বলেন,
ব্যক্তি চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়, আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই গুরপাক কেটে হবে। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীর এই দিনে তাই আমি রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সেলিহ বর্তমান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন।
His legacy will not be forgotten. He will always have an honored place in the hearts of those who yearn for democracy and freedom. I congratulate Bangladesh for the remarkable work that has gone into uplifting the lives of people and developing the country.
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও বার্তায় বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবসময় বাংলাদেশের পাশে আছে চীন।
Sheikh Mujib was an old and good friend of the Chinese people. As the Chinese saying goes, do not forget those who dug the well.
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভিডিও বার্তায় স্বাধীনতার পরে তার বাংলাদেশ সফর এবং বঙ্গবন্ধুর তৎকালীন স্মৃতির কথা তুলে ধরেন এবং বলেন,
Bangladesh has gone through a remarkable economic and social transformation, and Canada has been there as a partner.
অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক টুইট বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার 17 মার্চ এক টুইট বার্তায় লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের মানুষের কাছেও একজন হিরো, একজন বীর যিনি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদা দিয়েছেন। আজ সব ভারতবাসীর সঙ্গে আমিও সেই যুগ পুরুষের 100তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুজিব বর্ষের নানা অনুষ্ঠানে যোগ দিতে এ মাসের শেষের দিকে আমি বাংলাদেশে যাচ্ছি, লিখেছেন মোদী। ভারতের বিদেশ মন্ত্রক গতকালই জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন। তিনি সেখানে 3টি অনুষ্ঠানে যোগ দেবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতক পূর্তি। 2015 সালে নরেন্দ্র মোদী শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন। এবারে করোনা পরিস্থিতিতে এই প্রথম প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যাচ্ছেন। এর মধ্যে বিদেশে আর কোনোখানে তিনি যাননি। মোদী বারবারই বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র প্রতিবেশীর নয়, আরও অনেক গভীর। সেই সোনালী সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। মিয়ানমারে সামরিক হুন্তা প্রতিবাদকারীদের উপর নৃশংসতা বৃদ্ধি করায় যে পরিমাণে লোক মারা যাচ্ছে তাতে মানবাধিকার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন। গত সপ্তাহটি ছিল বিশেষত সবচাইতে মারাত্মক। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে সোমবার 11 জন নিহত হয় এবং সপ্তাহান্তে নিরাপত্তা বাহিনী 57 জনকে হত্যা করেছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তাজা অস্ত্র ব্যবহার করে। পয়লা ফেব্রুয়ারি যখন সামরিক বাহিনী আউন সান সুচির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে, তখন থেকে এ পর্যন্ত 149 জনকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের এই সংস্থাটি নিশ্চিত করেছে। তবে তারা বলছে তারা মনে করে নিহতদের সংখ্যা আরও বেশি হবে। জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রবিনা শামদাসানি বলছেন, তাঁর দপ্তর ক্রমাগত এ ধরনের খবর পাচ্ছে যে লোকজনকে ইচ্ছেমতো গ্রেপ্তার করা হচ্ছে, জোরপূর্বক অপহরণ করা হচ্ছে এবং আটক অবস্থায় নির্মমভাবে প্রহার ও নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত জানা গেছে 2084 জনেরও বেশি লোককে ইচ্ছেমতো আটক রাখা হয়েছে। তিনি বলেন, কমপক্ষে 37 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 19 জনকেই কোনো কারণ ছাড়াই আটক রাখা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্দি অবস্থায় অন্তত 5 জন মারা গেছেন এবং দুজনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
আগুন আতঙ্কে মারা গেলেন 3 করোনা রোগী। এরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল 8:10 আচমকা আগুন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় রোগীদের দ্রুত স্থানান্তরের চেষ্টা চালান হাসপাতাল কর্মীরা। রোগী স্থানান্তরের সময়ই তারা মারা যান। কিভাবে আগুন লাগলো তা খুঁজে বের করতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আইসিইউর কক্ষে 14 রোগী ছিলেন, সবার অবস্থাই ছিল সংকটাপন্ন।
আমরা ধারণা করছি যে কোন একটা ইনস্ট্রুমেন্ট থেকে হয়েছে, প্রবাবলি একটা অক্সিজেন যে সাপোর্ট দেয় হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সেখান থেকে হতে পারে। আমরা ওদেরকে এবার ফেট করি এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করি। তার মধ্যে তো আপনারা জানেন যে 3 রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, তারা তো মানে যে প্রাণ অগ্নিদগ্ধ অথবা ধোঁয়া জনিত স্মোকের কারণে হয়েছে এরকম না, তারা চিকিৎসা নিচ্ছিলেন, ক্রিটিক্যাল রোগী ছিলেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের 5 ইউনিট 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এর মধ্যে অবশ্য আইসিইউ ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। 10 ভবনের 3 তলায় আইসিইউ ওয়ার্ড, একজন রোগী আটকা পড়েছিলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। করোনা পরিস্থিতি ক্রমশই নাজুক হচ্ছে। গত 24 ঘন্টায় 1865 জন আক্রান্ত হয়েছেন, যা গত 3 তুলনায় সর্বোচ্চ। ওদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়ে দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2,32,000 মা ও শিশুর মৃত্যু হতে পারে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার 180 কোটি মানুষের উপর ফোকাস করা হয়েছে। করোনা এ পর্যন্ত এই অঞ্চলে 1,30,00,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,86,000 মানুষ। ফেসবুকে দেয়া এক পোস্টের জেরে সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি করে হামলার খবর পাওয়া গেছে। হেফাজতে ইসলামের মহাসচিব মামুনুল হককে কটূক্তি করে সাল্লা উপজেলার নোয়াগা গ্রামে এক হিন্দু যুবক পোস্ট দিয়েছিলেন। এরপর ব্যাপক প্রতিক্রিয়া হয় এই অঞ্চলে। স্থানীয় প্রশাসন মঙ্গলবার রাতে এই যুবককে আটক করে। হেফাজত সমর্থকরা বুধবার সকালে জড়ো হয়ে 14-15 বাড়ি ঘরে হামলা চালায়। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, পরিস্থিতি এখন শান্ত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকে বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব চলছে। এই উৎসব উদযাপনের শুরুতে কি হলো, কি হচ্ছে সেই নিয়ে আমাদের কিছু রিপোর্ট আছে এবং রয়েছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের একটি বিশেষ পরিবেশনা। আসুন শোনা যাক।
আজ 17 মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এই দিনটিকে স্মরণ করে নেওয়া হয়েছে 10 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। ভোরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারিদিক, ঢল নামে ধানমন্ডি 32 নম্বরে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি।
বঙ্গবন্ধু জন্মদিন বাংলাদেশের জন্মদিন, একই সূত্রে কথা। হাজার বছরের পরাধীনতার নাক পাশ ছিন্ন করে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছিলাম।
অন্যদিকে টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিশুদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিন্তু আমার বুকের উপর চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। জাতির পিতা আজ বেঁচে নেই, কিন্তু আমরা শিশুরা নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে চাই।
এ সময় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে শিশুদের সাথে কথা বলেন।
আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেখানে কিন্তু শিশুদের শিক্ষাটাকে সম্পূর্ণ অবৈতনিক করে দেন। কাজে আমরা প্রাক প্রাথমিক থেকে আমাদের সমস্ত প্রাইমারি শিক্ষা অবৈতনিক এবং সেখানে আজকে শিশু ভর্তির হার প্রায় 98%। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুরা স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট্ট সোনামণিরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। এ যেন লাল সবুজের ঢাকা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ 17 মার্চ 2021 বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদেশে দল মত বয়স ভেদে লক্ষ কোটি বাঙালি পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে।
আমি ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড থেকে বিদিত রাইসে বলছি। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য শতবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাবা মার মতো আমিও বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি। বাংলাদেশের ইতিহাস পড়ে আমি যতটুকু জেনেছি যে তার কারণেই বাংলাদেশ 1971 সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তিনি বাংলাদেশের জাতির পিতা।
আমি আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তার সারা জীবনের স্বপ্ন ক্ষুধা এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আজ আমরা অত্যন্ত গর্বের সাথে জাতির জনকে স্মরণ করছি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে, এবং দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে উন্নতিশীল দেশে পরিণত হয়েছে। জাতির জনককে সুখে থাকার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি।
একটি জাতির জেগে ওঠার নাম বঙ্গবন্ধু। হাজার বছর ধরে বাঙালিরা তাদের নিজস্ব একটি ভূমি চেয়েছিল, চেয়েছিল স্বাধীন সার্বভৌম একটি দেশ, চেয়েছিল একটি পতাকা। কিন্তু বাঙালির সে স্বাধীনতার স্বপ্ন পূরণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির জনক, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তার জন্ম শতবার্ষিকীতে জানাই তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি আইরিন পারভিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন প্রবাসী। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। বঙ্গবন্ধু না হলে বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ পেত না। আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ও প্রবাসে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছি। আমি পরিশেষে 1975 সালে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
বঙ্গবন্ধুর 101তম জন্মদিনে বাংলাদেশে উদ্বোধন করা হল মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠান মালা। বুধবার 17 মার্চ বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে 10 দিনের আয়োজন চলবে 26 মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল শিশু আনন্দ মেলা এবং সারাদেশে বাঙালিদের আয়োজনে নানা অনুষ্ঠান মালা। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে রাজ্যের সব পরিবারকে মাসে 500 টাকা করে অনুদান দেবে তৃণমূল সরকার। আদিবাসী, তফসিলি, সংখ্যালঘুদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত পরিবারগুলির ক্ষেত্রে এই সাহায্যের পরিমাণ হবে মাসিক 1000 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিবার পিছু ন্যূনতম আয় বাড়াতে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে। সব মিলিয়ে বছরে সাধারণ তালিকাভুক্ত 1.6 কোটি যোগ্য পরিবারকে মাসিক 500 টাকা বা বছরে 6000 টাকা করে সাহায্য করা হবে। এর বাইরে পিছিয়ে পড়া সম্প্রদায়ের তালিকাভুক্ত পরিবারগুলিকে মাসিক 1000 টাকা বা বছরে 12000 টাকা করে সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কোভিড নাইন্টিন কে পরাস্ত করতে বিশ্বের জন্য একত্রিত হওয়াটা অপরিহার্য। তবে বিশ্বজুড়ে নতুন আগ্রাসী ভাইরাসের উপস্থিতি ও তার বিস্তারের কারণে এটা এখন স্পষ্ট যে আমাদেরকে অবশ্যই সর্বত্র কোভিড নাইন্টিন কে পরাস্ত করতে সহযোগিতা করে যেতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন
is making a $2 billion pledge to COVAX with the promise of an additional $2 billion to urge others to step up as well.
যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচিতে $2 billion সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে এবং অন্যান্যদের এই কর্মসূচিতে সামিল হতে অনুরোধ জানিয়ে আরো অতিরিক্ত $2 billion সহায়তা দেবার অঙ্গীকার করছে। প্রাথমিক $2 billion 2021 সালে দেয়া হবে এবং দ্বিতীয় কিস্তির $2 billion সহায়তা পরবর্তী বছরে পাওয়া যাবে। এই অর্থ সহায়তা গ্যাভি বা ভ্যাকসিন ও টিকা কর্মসূচির বিশ্বজনীন জোটকে কোভ্যাক্স বা বিশ্বময় ভ্যাকসিন উদ্যোগে ব্যবহার করার নিমিত্ত দেয়া হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বের 20% জনগণের কাছে 1.3 বিলিয়ন ডোজ সরবরাহ ও পৌঁছে দেয়া। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফেব্রুয়ারি শেষ ভাগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোভিড নাইন্টিন ব্রিফিং এ বলেন, স্তবিকই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বহুপাক্ষিকতা, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ এখানে অপরিহার্য, যা শুধুমাত্র বিশ্বজনীন কোভিড নাইন্টিনের স্বাস্থ্য ও মানবিক সহায়তায় কার্যকর হয়নি, যা ভবিষ্যতের বৃহত্তর স্বাস্থ্য ক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধিতেও সহায়ক হবে। অ্যান্থনি ব্লিংকেন:
We must defeat COVID-19 and prevent future pandemics. To that end, we'll work with partners around the globe to strengthen and reform the WHO, to support the global health security agenda, to build sustainable preparedness for biological threats, to create a warning system that will allow us to respond more rapidly with testing, with tracing, with PPE needed to save lives.
ভবিষ্যতের মহামারী প্রতিহত করতে আমাদেরকে কোভিড নাইন্টিন কে অবশ্যই পরাস্ত করতে হবে। সেই লক্ষ্যে আমরা বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র ক্ষমতায়ন ও সংস্কার সাধন, বিশ্বজনীন স্বাস্থ্য নিরাপত্তা আলোচ্য সূচিতে সহায়তা প্রদান, জৈব হুমকির মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ এবং একটি হুঁশিয়ারি সংকেত ব্যবস্থা প্রণয়ন, যা আমাদেরকে পরীক্ষা ও শনাক্তকরণ এবং PPE-র মাধ্যমে জীবন বাঁচাতে পারে, সেই লক্ষ্যে আমরা একত্রে কাজ করে যাব। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, আমরা যদিও নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের আনুকূল্য পেয়েছি, তবু আমরা জানি কোভিড নাইন্টিনের মতো মহামারী আগামী বছরগুলিতেও আবারও ফিরে আসতে পারে। তিনি বলেন তাঁর কথায়, আগামীতে আমাদের সব দেশগুলিকে রোগ প্রতিহত করতে স্বচ্ছ ও চৌকস প্রক্রিয়ায় অংশ নিতে হবে এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে বিশ্ব সমাজ যথাশীঘ্র তা জানতে পারে, তা বুঝতে পারে। স্বচ্ছতা, তথ্য ভাগাভাগি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে সত্যিকার এই বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের মিলিত প্রয়াসের অংশবিশেষ। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন তার কথায়, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে জানিয়েছেন যে এই বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে অবদান রাখবে। এসব চ্যালেঞ্জের মধ্যে এই মহামারী অন্যতম, যে চ্যালেঞ্জ আমাদেরকে বর্তমান সংকট কাটিয়ে উঠতে সুযোগ করে দেয়নি, ভবিষ্যতে আমাদেরকে আরো প্রস্তুত থাকতে আরো সজাগ হতে সহায়তা করেছে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
Voice of America, Washington. এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Dan Friedel and Alice Bryant. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, a European Union health official said Tuesday there was no indication that the AstraZeneca coronavirus vaccine caused blood clots in some people. Eimear Cook, the head of the European Medicines Agency, spoke to reporters Tuesday. She said there was no indication that vaccination has caused these conditions. The EMA director added, "While the investigation is ongoing, we are currently still firmly convinced that the benefits of the AstraZeneca vaccine in preventing COVID-19 with its associated risk of hospitalization outweigh the risk of the side effects." The statement came after Sweden and Latvia became the latest European countries to suspend use of the AstraZeneca vaccine. Anders Tegnell of the Swedish Public Health Agency said earlier on Tuesday, "The decision is a precautionary measure." He added, "Sweden would wait for the results of the European Medicines Agency's study." Denmark, Iceland, and Norway were the first countries to temporarily stop using the vaccine. Ireland announced a similar decision over the weekend. On Monday, France, Germany, Spain, and Italy were among the countries that suspended use of the vaccine. Their decision came after reports of bleeding and blood clots among those who received the vaccine made by AstraZeneca with the University of Oxford. AstraZeneca had said earlier that there is no evidence its vaccine carries an increased risk of blood clots. By March 8th, there have been 37 reports of blood clots among the more than 17 million people who have received the vaccine across the EU and Britain, the company said. Ann Taylor is AstraZeneca's chief medical officer. She added, "The number of cases of blood clots reported in this group is lower than the hundreds of cases that would be expected among the general population." Both the World Health Organization and the European Medicines Agency said they are studying the cases. The AstraZeneca vaccine is one of three vaccines approved for emergency use in Europe. The other two are made by the companies Pfizer-BioNTech and Moderna. In the United States, health officials have approved vaccines from Pfizer-BioNTech, Moderna, and Johnson & Johnson for emergency use. AstraZeneca is planning to seek U.S. government approval in the coming months. When the AstraZeneca vaccine was approved for emergency use in Britain last December, the shot was described as the vaccine for the world. The vaccine costs much less than those from Pfizer and Moderna. It also does not require extreme cold storage, making it easier to use in countries with limited resources. COVAX is an international program to deploy coronavirus vaccines to poor people around the world. Last month, the program sent its first supply of 600,000 shots made by AstraZeneca to the African country of Ghana. Others have gone to Nigeria, Kenya, and the Asian countries of the Philippines and Indonesia. The program hopes to provide at least 2 billion shots, mainly from AstraZeneca, especially to poor countries around the world. The largest user of AstraZeneca's vaccine, however, is India. The country is home to the Serum Institute of India, where most of the AstraZeneca vaccine is manufactured. Health officials reported that over 23.4 million people have received the AstraZeneca shot in India. That is out of 25.6 million people who have been vaccinated in that country. Health officials told the Press Trust of India news agency on Saturday that 234 cases of adverse events had been reported after receiving any vaccine. That number includes 71 deaths. However, they said there is no link to the vaccine. The government is now studying the cases for a final study.
U.S. officials are struggling with the problem of thousands of Central American migrants arriving at the southern U.S. border and seeking entry. Many are children who do not have a parent with them. Democratic Party members in the U.S. House of Representatives say they are trying to fix a broken system left behind by the administration of former President Donald Trump. The leaders of the Republican Party in the House say President Joe Biden's administration created a new crisis. Kevin McCarthy, the Republican leader in the House of Representatives, called what is going on a Biden border crisis. The Biden administration wants to call what is going on a challenge. Nancy Pelosi, the Speaker of the House of Representatives, said it is a humanitarian crisis. Even Trump is talking about it, saying Biden's administration was recklessly eliminating our border. Jen Psaki, Biden's press secretary, said Republicans who say Biden opened the border were absolutely incorrect. However, Roberta Jacobson, who works in the White House, said many people may now be trying to get into the U.S. after Biden took office. She said they think a more humane policy is in place now that Trump is no longer president. She also noted that people who smuggle migrants into the U.S. may have been giving people false information. The Biden administration stopped the building of a border wall, which Trump started during his presidency. However, some policies from the Trump administration have stayed in place. The U.S. continues to prevent some people from coming into the country because of the COVID-19 health crisis. Alejandro Mayorkas is the Homeland Security Secretary. On Tuesday, he said that children coming into the U.S. are vulnerable, and the U.S. has ended a policy of sending them back. The number of children trying to cross the border without adults increased by 60% from January to February. More than 9,400 tried to enter the United States last month. I'm Dan Friedel.
Many VOA Learning English users live in places where it is hard to find someone to practice speaking English with. You may be one of those people, so you may have tried to find people online, even on our website or social media pages. And maybe you found a partner, or maybe you did not. If you have been unlucky in finding a partner, today's education tips is for you. On this program, we offer 4 tips to help you find someone who wants to practice speaking English with you. The first tip is to use Facebook. You might already have a personal account on Facebook and use it to do things like share pictures and connect with friends and family. But maybe you have never joined a Facebook group. Facebook groups are excellent for finding people who share your interests, including English learning. You will want to make sure you join a group whose members are very active. When deciding on a group to join, keep in mind that groups with thousands of members may not be as active as smaller groups. So take some time to look around and then choose a group, or maybe a few. Note that joining a Facebook group is not the same as liking or following a page. Groups are designed to share information and opportunities among members. After joining a group and spending time observing its posts, you will begin to see which members are the most active. If you notice that someone writes a lot of useful comments or questions, they are probably serious about learning English. Consider messaging them directly to ask if they would like to practice speaking English with you. You can practice through Facebook Messenger or video apps like Zoom or Skype. Our next tip is to use Meetup.com. Meetup is a free website that helps people with similar interests find each other and meet in person. Users of the website can be found around the world. Members of language meetup groups often meet in public places such as coffee houses. The coronavirus pandemic has led some groups to meet online or in places where safe social distancing is possible. There are thousands of meetup groups around the world covering thousands of interests. You can also find speakers of every language imaginable. There are English-speaking meetup groups on every continent. Our third tip is to try a language exchange. Language exchanges are unlike usual speaking practices. In a language exchange, a meeting is divided into practicing 2 languages. Suppose, for example, you are a native Portuguese speaker and you want to practice English. Your partner is a native English speaker who wants to practice Portuguese. You and your partner would speak English for 1/2 of the meetings and Portuguese for the other half. Many people that I know have improved speaking skills in their target language through language exchanges. However, other people have found the exchanges a waste of time. There are steps you can take to ensure that you are using your effort and time wisely. For instance, decide on clear goals, choose the right partner, state your expectations, and prepare for your meetings. You can learn more about how to have great language exchanges in an earlier education tips. Our final tip for today is to cast a wide net. That means to try many different things to increase your chances of getting what you want. Tell your friends, family, and coworkers that you are serious about improving your English. Maybe explain your reasons for learning the language. Let them know you are looking for an English speaker to talk to. Ask around your larger community as well. The more people you ask, the more likely and quickly you will find a good practice partner. He or she may not live in your city or even your country, but you can meet each other online. Well, that covers our four tips for finding someone to speak English with. Good luck, and let us know if these methods or others helped you find an English-speaking practice partner. I'm Alice Bryant.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. We continue the story of President John Fitzgerald Kennedy. Kennedy, a Democrat, defeated Republican Vice President Richard Nixon in one of the closest elections in United States history. He took office in January 1961. After 3 months, Kennedy faced a major foreign policy failure. On April 17th, armed Cuban exiles tried to invade Cuba, less than 150 kilometers from the American state of Florida. They had been trained by the Central Intelligence Agency. Their goal was to overthrow the island's communist leader, Fidel Castro. In 1959, he and his guerrilla forces had overthrown Fulgencio Batista, the president who was supported by the United States. The exiles came ashore at Cuba's Bay of Pigs. Most were killed or captured. The last administration, under President Dwight Eisenhower, had planned the invasion, but Kennedy had approved it. After the failure, some Americans again wondered if the 43-year-old president had enough experience to lead the nation. In May 1961, Kennedy went to Paris and met with French President Charles de Gaulle. Kennedy visited France with his wife, Jacqueline, who spoke French and had studied there. In June, Kennedy met in Vienna with Soviet Premier Nikita Khrushchev. Khrushchev did not want to compromise on any issue. He threatened to have the East Germans block all movement into and out of the Allied-controlled western half of Berlin. In November, the East Germans, with Soviet support, started building the Berlin Wall to separate East and West. President Kennedy quickly announced a large increase in American military forces in Germany. Less than a year later came the Cuban Missile Crisis. On October 22nd, 1962, President Kennedy made an announcement to the American people.
This government, as promised, has maintained the closest surveillance of the Soviet military buildup on the island of Cuba. Within the past week, unmistakable evidence has established the fact that a series of offensive missile sites is now in preparation on that imprisoned island. The purpose of these bases can be none other than to provide a nuclear strike capability against the Western Hemisphere. Upon receiving the first preliminary hard information of this nature, last Tuesday morning at 9 a.m., I directed that our surveillance be stepped up. And having now confirmed and completed our evaluation of the evidence and our decision on a course of action, this government feels obliged to report this new crisis to you in fullest detail. The characteristic of these new missile sites indicate two distinct types of installations. Several of them include medium-range ballistic missiles capable of carrying a nuclear warhead for a distance of more than 1,000 nautical miles. Each of these missiles, in short, is capable of striking Washington, D.C., the Panama Canal, Cape Canaveral, Mexico City, or any other city in the southeastern part of the United States, in Central America, or in the Caribbean area.
Kennedy had a warning for the Soviets.
It shall be the policy of this nation to regard any nuclear missile launched from Cuba against any nation in the Western Hemisphere as an attack by the Soviet Union on the United States, requiring a full retaliatory response upon the Soviet Union.
Kennedy and his national security advisors debated what to do about the Soviet missiles in Cuba. Should the United States try to destroy them? What if some of the nuclear missiles escaped the attack? Kennedy decided to use a naval blockade. He called it a quarantine to prevent any more Soviet ships from reaching Cuba. There were tense negotiations with the Soviets. Khrushchev demanded a promise that the United States would not invade Cuba. Kennedy agreed and did so publicly. Secretly, he also agreed to another demand. He promised that the United States would remove its Jupiter missiles based in Turkey after the crisis was over. The Cuban Missile Crisis lasted 13 days. It raised fears of a nuclear war, but it ended peacefully when the Soviets agreed to remove their missiles from Cuba and turn their ships around. But the Cold War continued. In Asia, the Kennedy administration tried to fight communism in Vietnam by increasing the number of American military advisors there. The United States and the Soviet Union did make some progress on arms control. In 1963, the two nations agreed to ban tests of nuclear weapons except underground. Kennedy also had to deal with domestic issues, including discrimination against blacks. His brother Robert was Attorney General, the nation's top law enforcement official. The Justice Department took legal action against states in the South that violated laws on voting rights. The administration also supported a voter registration campaign to sign up more black voters. Robert Kennedy repeatedly called on National Guard troops to protect blacks when they tried to register to vote or attend white schools. President Kennedy said the situation was causing a moral crisis in America. He decided it was time to propose a new civil rights law that would guarantee equal treatment for blacks in public places and jobs. Congress did not pass a wide-reaching civil rights bill until 1964. By then, Kennedy was no longer president. In November 1963, he traveled to Texas. He hoped to settle a dispute in the Democratic Party in that state. The dispute might have affected his chances for re-election in 1964. Kennedy arrived in Dallas in the late morning of November 22nd. The president and his wife were seated in the back of an open-topped car as his motorcade drove through the city. Suddenly, there were gunshots.
Bulletin from CBS News. In Dallas, Texas, three shots were fired at President Kennedy's motorcade in downtown Dallas. The first reports say that President Kennedy has been seriously wounded by this shooting.
The motorcade raced to Parkland Memorial Hospital, but doctors could do little to save his life. This was how television newsman Walter Cronkite reported the news.
From Dallas, Texas, the flash, apparently official, President Kennedy died at 1 p.m. Central Standard Time.
Police quickly arrested a suspect. Lee Harvey Oswald worked in a building near where Kennedy had been shot. People had seen him leave the building with a gun. Lee Harvey Oswald was a man with a strange past. He was a former United States Marine. He was also a communist. He had lived for a while in the Soviet Union and had tried to become a Soviet citizen. He worked for a committee that supported the communist government in Cuba. Police questioned Oswald about the shooting of President Kennedy. He told them he did not do it. After 2 days, officials decided to move him to a different jail. Oswald was being led by two police officers. Suddenly, a man stepped forward. There was a shot. Oswald fell to the ground. Television cameras broadcast the events live. The man who killed Oswald was Jack Ruby. He was a nightclub owner in Dallas. He said he shot Oswald to prevent the Kennedy family from having to live through a trial. A commission investigated the assassination of John F. Kennedy. The Chief Justice of the United States, Earl Warren, led the investigation. In its report, the Warren Commission said that Lee Harvey Oswald had acted alone. It said there was no plot to kill the president. Many Americans never accepted that finding. Some blamed Fidel Castro or the Central Intelligence Agency. Others blamed organized crime. President Kennedy was buried in Arlington National Cemetery across the Potomac River from Washington. An eternal flame burns night and day by his grave.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.